হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ ঢাকা থেকে যোগ দিচ্ছেন ডক্টর মাকসুদ কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর ডিন। প্রফেসর মাকসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
আমাদের সঙ্গে আরও আছেন ভারতের খড়গপুর থেকে ডক্টর শঙ্কর কুমার নাথ। তিনি একজন ভূতত্ত্ববিদ এবং ভূমিকম্প বিশারদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরে পড়ান। প্রফেসর শঙ্কর কুমার নাথ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।
নমস্কার। আমাদের সঙ্গে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী। ডক্টর চৌধুরী হাওয়াই বিশ্ববিদ্যালয় জয়েন্ট ইনস্টিটিউট ফর মেরিন অ্যান্ড অ্যাটমসফিয়ারিক রিসার্চে প্যাসিফিক এনসো অ্যাপ্লিকেন্টস ক্লাইমেট সেন্টারে প্রধান গবেষণা বিজ্ঞানী। ডক্টর রাশেদ চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমাদের অনেক প্রশ্নকর্তা ইতিমধ্যেই কল করছেন। হ্যালো।
হ্যালো, আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
বলি,
আজকে হ্যালো ওয়াশিংটনের যে আলোচ্য বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা, বাংলাদেশের গত দুই সপ্তাহের বন্যায় পানির নিচে তলিয়ে গেছে প্রায় অর্ধেকেরও বাংলাদেশ। বন্যায় মারা গেছে 140 জনের মতো, হাজার হাজার পরিবার, বাড়িঘর, ধান খেত, গবাদি পশু সহ 10 লাখেরও একরেরও বেশি ফসলের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করতেছেন এই বন্যা পরিস্থিতিটা জলবায়ু পরিবর্তনের কারণেই ঘন ঘন বাংলাদেশে বন্যা হচ্ছে। আমি বন্যার কথা বলছি, বন্যা একটা বহুজাতিক সমস্যা, যেটার বড় বড় নদীগুলা ভারত এবং চীন হয়ে বাংলাদেশ থেকে প্রবেশ করতেছে, যার কারণে বাংলাদেশে এই বন্যার অবস্থা। বাংলাদেশ, ভারত, নেপাল পার্শ্ববর্তী দেশ, যেটা আমরা এবার পশ্চিমবঙ্গেও বন্যার কারণে প্রায় 800 বেশি মানুষ বাংলাদেশে বন্যার আশ্রয় নিয়েছে। বাংলাদেশে যেগুলো বাংলাদেশের মানুষ সহযোগিতাপূর্ণ পরিবেশে এদেরকে আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ এবং ভারত, নেপাল যে জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবেলা করতেছে, বর্তমান নদী সংক্রান্ত যেসব সমস্যা আছে বাংলাদেশ, ভারত এবং নেপাল এসব দেশের মধ্যে, যদি সমস্ত সরকার এই ন্যায্য হিসা পানি বন্টনের ন্যায্য হিসাটা যদি তুলে ধরে, তাহলে মনে হয় এই বন্যার পরিস্থিতি আরো কিছু বাংলাদেশের সুবিধা ভোগ করতে পারবে। আমি কি যে আশা করতেছি মহাদেশ মিলি বাংলা এশিয়ার এশিয়া মিলি যদি এই পানির সমস্যা বন্টন করা হয়, তাহলে বন্যা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা চলে বেশ, যার কারণে মানুষ উপকৃত হতে পারবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ লিয়াকত আলী। আপনি কথা বলছিলেন চট্টগ্রাম থেকে, বাংলাদেশের চট্টগ্রাম থেকে। তিনি যেটা বলতে চাইছেন যে উপমহাদেশের দেশগুলো কেন সহযোগিতা করে না, এবং ভারত, বাংলাদেশ, নেপাল এরা যদি সহযোগিতা করে তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। আর তিনি এটা উল্লেখ করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণেই এটা এই যে বন্যা পরিস্থিতি উপমহাদেশে, সেটার কথা উনি উল্লেখ করছেন। আমি প্রথমেই যাব ডক্টর মাকসুদ কামালের কাছে, আপনি কি বলবেন এ বিষয়ে?
বাংলাদেশ প্রতি 10 বছর অন্তরে বড় বড় বন্যা বাংলাদেশে হয়, এবং এই বড় বন্যাগুলো শুধু বাংলাদেশ নয়, আমাদের কিছুক্ষণ আগে যিনি প্রশ্নকর্তা ছিলেন চট্টগ্রাম থেকে, যিনি বলেছেন যে বাংলাদেশ যেহেতু আমাদের যে গঞ্জেই ব্রহ্মপুত্র এবং মেঘনা মেঘনা ক্যাচমেন্ট এরিয়া যেটাকে বলি, সেই ক্যাচমেন্ট এরিয়ার আমাদের বাংলাদেশ অনলি 7% এরিয়া, আর বাকি পুরোটাই হলো ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং চায়না, ইউএ। এবং আপনি জানেন যে প্রায় 257টা নদী, যেটা যে নদীগুলোকে আমরা ক্রস বাউন্ডারি রিভার বলে থাকি, তার মধ্যে 254টা নদীর উৎসস্থল হলো ভারতে এবং এর কোন কোনটি আবার চায়নাতেও আছে। সুতরাং সেই চায়না কিংবা নেপাল অথবা যদি ভারতে অতি বৃষ্টি হয়, তার নির্দিষ্ট সময় অন্তর বাংলাদেশে সেই দেশগুলোতে বন্যা হলে বাংলাদেশেও বন্যা হবে, এটাই স্বাভাবিক। এটাকে আমরা লোয়ার রিপেরিয়ান কান্ট্রি বলে থাকি, অথবা এটাকে আমরা বলে থাকি যে আমাদের ফাটার অঞ্চলের দেশ। এটি এগিয়ে আমাদের প্রশ্নকর্তা বা যিনি আলোচনায় অংশগ্রহণ করেছেন, আঞ্চলিক সমঝোতা যদি না হয়, অর্থাৎ এই তিনটি নদী, যে তিনটি নদীর বাংলাদেশের ভেতর দিয়ে যে তিনটি নদীর পানি যায়, আমি যদি পানিকে এইভাবে বিবেচনা করি, 60% পানি ব্রহ্মপুত্র নদী, যেটা আমরা বাংলাদেশের যমুনা নামে পরিচিত, 60% ওয়াটার, টোটাল ওয়াটার যে নদীগুলো পারে যায় 60% ব্রহ্মপুত্র নদীটি বহন করে, আর 25% গঞ্জেস রিভার বহন করে, অবশিষ্ট যেটি সেটি ব্রহ্মপুত্র নদী, সেটি মেঘনা নদী বহন করে, যেটি ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে। এখন এখানে যদি চায়না, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ মিলে যদি চুক্তি না হয় কোনোটা, এবং তাহলে এই যে বাংলাদেশে বন্যাই বলুন, খরাই বলুন, অথবা যে আঞ্চলিক সমস্যা এই পানি সংক্রান্ত, সে আঞ্চলিক সমস্যা যেদিকে আমরা বন্যা হলে আমরা এটাকে বলি ফ্লাড হ্যাজার্ড, আবার খরাকে বলি আমরা ড্রাউট হ্যাজার্ড। সুতরাং এই বিষয়গুলো একটা আঞ্চলিক সমস্যা, এই আঞ্চলিক সমস্যাগুলো ভয়াবহতা অথবা যেটাকে আমরা রিস্ক রিডাকশন অব দ্য ন্যাচুরাল ডিজাস্টার বলে থাকি, অর্থাৎ এর ঝুঁকি তখনই কমিয়ে আনা সম্ভব হবে যখন আঞ্চলিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করা হবে, এবং একটি আঞ্চলিক সমঝোতা চুক্তির মধ্যে দিয়ে আমাদের এই কয়েকটি দেশের আমরা বন্যা বলুন, খরা বলুন, অথবা যেটা হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার বলে থাকি আমরা, যেগুলো পানিবাহিত অতি বৃষ্টির কারণে, অথবা রিভার ইরোশন বলুন, অথবা ল্যান্ডস্লাইড বলুন, এই হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার গুলোকে তখনই অ্যাড্রেস করা সম্ভব হবে যখন আমাদের এই এই দেশগুলোর আঞ্চলিক কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে, তখন এটাকে আমরা মোটামুটি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রাকৃতিক দুর্যোগকে তো মোকাবেলা করা সম্ভব নয়, এর আমরা ভয়াবহতা কমিয়ে নিয়ে আসতে পারি অথবা ঝুঁকি কমিয়ে নিয়ে আসতে পারি যদি আমরা এর স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল মেজর, যেগুলোকে আমরা বলি দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে, সেই স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল মেজর শুধু আমাদের দেশে নয়, আমাদের উজানে যে দেশগুলো আছে, অর্থাৎ যেটি আমি প্রথমে বলেছিলাম, এই যে তিনটি নদীর যে ক্যাচমেন্ট এরিয়া, দেন 7% বাংলাদেশে, আর বাকি পুরোটাই হলো 93% হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে উজানের। সুতরাং যে উজানের সমস্যা যেটি আছে, সেখানে অতিবৃষ্টি হলে পরে বাংলাদেশে বন্যা হবে, তাদের নিজস্ব দেশেও, তাদের নিজস্ব আবার ইন্ডিয়ার মধ্যে আমাদের বিভিন্ন স্টেট আছে, তাদের সেই এই নদীগুলো আবার বিভিন্ন স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, স্টেট টু স্টেট সেখানে ইন্ডিয়াতে সমস্যা আছে। তো সবগুলো মিলিয়ে এটাকে দেখতে হবে সামগ্রিক, অর্থাৎ হোলিস্টিক অ্যাপ্রোচ যদি এখানে ব্যবহার না করা হয়, তাহলে আমাদের এই দেশগুলোর যেটিকে আমরা বলেছি যে হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার, সেটিকে কোনোভাবে কিন্তু আমরা ঝুঁকি, যেটিকে এখনকার রিস্ক রিডাকশন অর্থাৎ দুর্যোগের কথা যখন বলি, তখন আমরা বলে থাকি যে আমরা রিস্ককে রিডিউস করে নিয়ে আসবো।
ডক্টর মকসুদ কামাল, আমরা আবার তো এই প্রশ্ন আসবে, অন্যান্য প্রশ্নকর্তারাও আছে, আমি ডক্টর শঙ্কর কুমার নাথের কাছে যাব, আপনি এই ওই প্রশ্নের ব্যাপারে যদি একটু বলেন।
ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার মিটিগেশনের উপর অনেকগুলো ইউনাইটেড নেশনস এর অনেকগুলো এজেন্ডা রয়েছে, এবং আমরা দেখতে পাই 1994 যখন ইয়োকোহামা ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল, তাতে 10টি প্রিন্সিপাল অ্যাডপ্ট করা হয়েছিল ফর সেফার ওয়ার্ল্ড। তার মধ্যে রয়েছে রিস্ক অ্যাসেসমেন্ট, ডিজাস্টার প্রিভেনশন এবং প্রিপেয়ারমেন্ট যেটা প্রাইমারি ইম্পর্টেন্স বলে ধরা হয়েছে ফর রিডিউসিং ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশন। ডিজাস্টার প্রিভেনশন এবং প্রিপেয়ারনেস আরেকটি ছিল, ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ক্যাপাসিটিস ছিল আরেকটি, আর্লি ওয়ার্নিং এর কথাও এখানে বলা হয়েছে, প্রিভেন্টিভ মেজার্স এর কথা উল্লেখ করা হয়েছে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ইন্টারন্যাশনাল কমিউনিটি পার্টিসিপেশন যেটা এখানে উঠে আসছে, ভারত নেপাল বাংলাদেশ চায়না যৌথ প্রয়াস, সেটা এই ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং টেকনোলজি শেয়ারিং এর মাধ্যমে এটা হতে পারে। এনভায়রনমেন্টাল প্রোটেকশনটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, এটা শুধুমাত্র একটি দেশের উপর ডিপেন্ড করে না, যদিও প্রাইমারিলি প্রতি দেশের প্রাথমিক কর্তব্য হচ্ছে তার লোক এবং ইনফ্রাস্ট্রাকচারের প্রোটেকশন দেওয়া এবং অন্যান্য ন্যাশনাল অ্যাসেটসকে রক্ষা করা, কিন্তু এটি প্রাকৃতিক দুর্যোগ একটি দেশের উপর কেন্দ্রীভূত থাকে না, এটা একটা রিজিওনাল অ্যাফেয়ার, এবং এটাকে রিজিওনাল অ্যাফেয়ারকে যদি ইন্টারন্যাশনাল পলিসির মাধ্যমে অ্যাটাক করা না হয় তাহলে এটা কখনোই প্রিভেনশন করা সম্ভব হবে না। আপনার যতই আর্লি ওয়ার্নিং করা হোক বা প্রেডিকশন করার চেষ্টা হোক বা প্রিকারসারি স্টাডি করা হোক, কিন্তু এটাকে যৌথ প্রয়াস হিসেবেই চালাতে দেখতে হবে এবং তাতে প্রত্যেকটি দেশের এবং একটি আঞ্চলিক প্রবলেম এবং সমস্যাকে সমাধান করা সম্ভব হতে পারে। আমার মনে হয় যে এটা এই ডিরেকশনে যেটা ভাবা হচ্ছে সেটা সঠিক, এবং এ ব্যাপারে এই দেশগুলিকে একসঙ্গে বসে মিলিত হয়ে একটি পলিসি ফ্রেম আপ করে এবং সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করার তার দিকে নজর দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং এর মধ্যে জল বন্টনেরও একটা ব্যাপার রয়েছে যেটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে মাঝে মাঝেই আলোচনা হয়,
দীর্ঘদিন ধরে তো এই সমস্যা।
এতে জল বন্টন এবং প্রাকৃতিক দুর্যোগ, হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার, এগুলো সবই একসঙ্গে মিলিত একটা প্রয়াস হওয়া উচিত, এবং আমার মনে হয় যে এদিকে আঞ্চলিক ভাবে ইন্টারন্যাশনালি যদি এটা চেষ্টা করা হয় তাহলে আমরা নিশ্চয়ই সার্থক হব আমাদের ডিজাস্টার প্রিভেনশন করতে এবং আমাদের ক্ষয়ক্ষতি রোধ করতে।
অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রাশিদ চৌধুরী। আপনি তো অনেক লেখালেখিও করেছেন এ ব্যাপারে, কারণ আমাদের প্রশ্নকর্তা যিনি লিয়াকত আলী, যিনি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করেছেন, আপনি একটু বলবেন এ সম্পর্কে?
ধন্যবাদ। তবে প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকে আমরা এই আলোচনাটা করছি এমন এক সময় যখন হারিকেন ইরমা অলরেডি আপনার ক্যারিবিয়ান আইল্যান্ডে আঘাত হেনেছে, এবং যেটা মোটামুটি ক্যাটাগরি 5 স্কেলে 185 মাইলস পার আওয়ারে, এবং আশা ধারণা করা হচ্ছে যে এটা ক্যারিবিয়ান আইল্যান্ডকে অতিক্রম করে অতি শীঘ্রই পর্তুরিকোতে আঘাত হানবে। পর্তুরিকো হয়ে ডমিনিকান হয়ে তারপরে হয়তো আমার যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডের সাউথের দিকে আঘাত হানা
ফ্লোরিডাতে।
হ্যাঁ, এই এমন এক সময় আপনার বল কর্তৃক আয়োজিত প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলা, এটা আসলে একটা সময়োপযোগী আলোচনা। আমাদের এই ধরনের আলোচনা থেকে অনেক কিছুই শেয়ার করার আছে এবং অনেক কিছুই শিখার আছে। হ্যাঁ, আমি ওই আপনার প্রশ্নকর্তার ওই জলবায়ু প্রসঙ্গটিকেই শুধু আলোচনা করব, আঞ্চলিক শেয়ার বা রিজিওনাল কোঅপারেশনের বিষয়ে আশা করি আমার পূর্ববর্তী যারা আছেন তারা বলেছেন। এখন কথা হচ্ছে যে এই এই যে আঞ্চলিক সহযোগিতার সীমাবদ্ধতা, এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, কিন্তু তারপরও আমাদের আরো এরপরেও আমাদের এই কিভাবে একটু ভালো করা যায়, কিভাবে উন্নতি করা যায়, এটি হয়তো বা এখনকার সবচেয়ে মূল বিবেচ্য বিষয়। তা আমি মনে করি যেটা ক্লাইমেট ইনফরমেশনের একটা পায়োনিয়ার রোল আছে এই রিজিওনে কাজ করার জন্য। আমরা যদি ক্লাইমেট ইনফরমেশন গুলো ঠিক সময় মতো জেনারেট করতে পারি তাহলে হয়তো এই ক্ষয়ক্ষতি পরিমাণ আরো কমিয়ে আনা যাবে। যেমন বাংলাদেশে এবার বন্যার কারণটা যদি আমরা একটু একটু আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ক্লাইমেট বিশেষ করে বন্যাটা এলনিনো লানিনা সেন্সিটিভ, অর্থাৎ লানিনার বছরগুলোতে বাংলাদেশের একটু পানি বেশি হয়ে থাকে, বেশি বৃষ্টিপাত হয় এবং বন্যা হয়ে থাকে। যেমন যদি আমরা একটু ঘুরে দেখাই
1964 সাল, 1973, 75, 1988, 1998, এই বছরগুলো কিন্তু বাংলাদেশে এবং ওই 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 রিজিয়নে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, চায়নাতে প্রচুর বন্যা হয়েছিল। তার একটা অন্যতম কারণ ছিল তখন ক্লাইমেট এক্সট্রিমস, অর্থাৎ লানিনা অ্যাক্টিভ ছিল। এবারে কিন্তু লানিনার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ওশনিক কম্পোনেন্ট যেটাকে সারফেস টেম্পারেচার হয় বলা হয়, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট যেটা হলো উইন্ডস, জোনাল উইন্ড সার্কুলেশনস। এবারেও কিন্তু উইন্ডটা ছিল স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি, বা স্বাভাবিকের চাইতে একটা মাঝারি ধরনের বন্যা হয়েছিল, যেটা বিশেষ করে উত্তরাঞ্চলকে ভয়ানক ক্ষয়ক্ষতি এবং বেশ মানুষ মারা যায়, শস্যের ক্ষতি হয়েছে। তা এই ধরনের, আমার কথাটা হচ্ছে যে এই ধরনের ক্লাইমেট ইনফরমেশন গুলো আমরা ঠিক 3 থেকে 6 মাস আগে তৈরি করতে পারি, যেটা হয়তো 100% অ্যাকুরেট হবে না, কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য ভাবে তৈরি করা যায়। আর যদি সেরকম তৈরি করা যায়, সেক্ষেত্রে এই সমস্ত সেন্সিটিভ এলাকাগুলো, বিশেষ করে ফ্লাড প্লেন অথবা যে সমস্ত জায়গা দিয়ে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এই শস্যের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়, এ মানুষকেও যথেষ্ট প্রিভেন্টিভ মেজার্স নিতে সাহায্য করবে। তা আমার ধারণা যে প্রশ্নকর্তা প্রকৃতপক্ষে একটি চরম, একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান তুলে ধরেছেন, এবং আমাদের এই বিষয়ে আসলে সবারই সতর্ক এবং আরো ফোকাসড হওয়া দরকার।
অনেক ধন্যবাদ। আমরা বোধহয় ডক্টর মকসুদ কামালকে হারিয়ে ফেলেছি, আমাদের টেলিফোন লাইনটা ছিন্ন হয়ে গেছে। আমাদের আমরা চেষ্টা করছি ওনাকে আবার কল করতে, ডক্টর মকসুদ কামালকে আশা করি শীঘ্রই ওনাকে আবার পেয়ে যাব, ওনার লাইন সিজ করতে পারবো। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো, মার্জিয়া মনসুর। হ্যাঁ মার্জিয়া মনসুর
বলছি।
হ্যাঁ বলুন।
আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি, কোশ্চেনটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন বন্যার বিপর্যয় চলছে, তো আগে কখনো আমাদের এখানে উত্তরাঞ্চলে এভাবে বন্যা হয়নি।
আপনি উত্তরাঞ্চল বলছেন, আপনি কোথায় আছেন?
আমি এখন আছি হচ্ছে ঢাকায়।
আচ্ছা, কিন্তু আপনি উত্তর বাংলাদেশের উত্তরাঞ্চলের কথা বলছেন।
হ্যাঁ।
আচ্ছা,
তো সেক্ষেত্রে আমাদের যে পরিবেশবিদরা আছেন, ওনারা কেন এই বিষয়ে আগে থেকেই মানে ই দিতে পার, মানে কোন রকম প্রিকশন নিতে পারছে না, বা বন্যা বিপর্যয় কিভাবে মোকাবেলা করবে এই বিষয়ে কোনো কিছু কেন আমাদের এখানে আগে থেকেই লোকজনকে ট্রেন করা হচ্ছে না, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম।
অনেক ধন্যবাদ মাজিয়া প্রশ্ন করার জন্য। ডক্টর রাশেদ চৌধুরী, আপনার কাছে যাচ্ছি।
আমার মনে হয় এটা একটা চমৎকার প্রশ্ন, আমারও এটাই প্রশ্ন, কেন এই বিষয়ে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় না। এটা সত্যিকার অর্থে আমিও আশ্চর্য, কারণ আমরা আমেরিকাতে এই বিষয়ে কাজকর্ম করি, আমরা জানি যে এই বিশেষ করে অন্তত 3 মাস আগে এক ধরনের মিনিমাম সতর্কমূলক একটা মেসেজ তৈরি করা যায়, মানুষকে এই বিষয়ে অন্তত আর একটু আগে থেকে অবহিত করা যায় যে এমন একটা কিছু হতে পারে।
হ্যালো ডক্টর মকসুদ কামাল, আপনি আবার লাইনে আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের একজন প্রশ্নকর্তা এই মাত্র প্রশ্ন করলেন যে ঢাকা থেকে মার্জিয়া, উনি যদিও বোধহয় বাংলাদেশের উত্তরাঞ্চলের, কিন্তু এখন বর্তমানে ঢাকায় আছেন, ওখান থেকে কল করেছেন এবং বলছিলেন যে কেন আবহবিদরা আগের থেকে সতর্ক করে দেয় না, অনেক আগের থেকে উনি বোধহয় মিন করছিলেন, সেটার প্রশ্নের উত্তরই দিলেন ডক্টর রাশি চৌধুরী। আপনি যদি এ বিষয়ে একটু মন্তব্য করেন।
আমি শেষ করিনি, আমাকে আরেকটু বলতে।
আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিন তারপরে।
আসলে যে কথাটা হচ্ছে যে আমাদের এখানে দুটো পেরিফেরি, একটা হচ্ছে ওয়েদার পেরিফেরি, একটা হচ্ছে ক্লাইমেট পেরিফেরি। ওয়েদার ফোকাস যারা করে থাকেন তারা সাধারণত 3 থেকে 7 দিনের স্কেলে করে থাকেন, আর যারা ক্লাইমেট ফোকাসড করেন তারা সাধারণত 3 থেকে 6 মাস অ্যাডভান্স করে থাকে। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এখনো ক্লাইমেট ফোকাসড নিয়ে খুব ব্যাপক চর্চা হয়নি, এখনো সে ফোকাস ততটা জনপ্রিয়তা লাভ করেনি। তা প্রশ্নকর্তার সাথে আমিও একমত, কেন এই বিষয়গুলি আরো গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে না, এখনই সময় এগুলো নিয়ে আরো গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং আরো প্রয়োজনীয় ফোকাস আসলে তৈরি করা যায়। পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে আমেরিকাতে, ক্যারিবিয়ান আইল্যান্ড গুলোতে যেখানে আমিও কাজ করে থাকি, আফ্রিকাতে, নর্থ ইস্টার ব্রাজিলে, ইভেন ইন্ডিয়াতেও এই বিষয়ে ব্যাপক উন্নতি করেছে। সুতরাং এই ধ্যান ধারণার উপর ভিত্তি করে আগামী দিনে আরো দীর্ঘমেয়াদী পূর্বাভাস তৈরি করা যায়, মানুষকে এ ব্যাপারে সাহায্য করা সম্ভব।
অনেক ধন্যবাদ ডক্টর কামাল, আপনি কি এর উপর একটু আলোকপাত করবেন?
আমি ডক্টর রাশেদ চৌধুরী যা বলেছেন বাংলাদেশের কনটেক্সটে আমি একমত। আমাদের এখানে যে ওয়েদার সংক্রান্ত যে ফোরকাস্টিং, সেই ফোরকাস্টিং এর জন্য আমাদের ফ্লাড ফোরকাস্টিং এর কথা যদি আমরা বলি, তাহলে এখানে ফ্লাড ফোরকাস্টিং সেন্টার যেটি আছে সেটি কিন্তু ভালোভাবে কাজ করছে এখন বাংলাদেশে। কিন্তু ক্লাইমেট ফোরকাস্টিং যেটা যেটি আমাদের করার কথা ডিপার্টমেন্ট অফ মেট্রোলজি, ডিপার্টমেন্ট অফ মেট্রোলজি সেইভাবে ইকুইপড না। ইউজুয়ালি এই ধরনের ফোরকাস্টিং এর জন্য যে ধরনের ইভেন যে ডপলার রাডার সিস্টেম থেকে শুরু করে এই দীর্ঘমেয়াদী ফোরকাস্টিং করার জন্য যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট থাকা দরকার এবং অ্যানালাইসিস করার জন্য যে ধরনের সুপার কম্পিউটার থাকা দরকার, সেই ধরনের কিন্তু আমাদের এখানে ওই অ্যানালাইসিস করার জন্য হিউজ ডেটা, আবার রিজিওনাল যে কোঅপারেশনেরও দরকার সেই ধরনের কিন্তু কোঅপারেশন আমাদের এখানে গড়ে ওঠেনি। অতি সম্প্রতি যেটি জায়গা আমাদের ডিপার্টমেন্ট অফ মেট্রোলজিকে এই ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন যাতে করে ক্লাইমেট ফোরকাস্টিং এর বিষয়টা করা যায়। আর ওয়েদার ফোরকাস্টিং এর বিষয়ে আমাদের এখানে এখন অ্যাটলিস্ট আমরা সাত দিন আগে আমরা ফ্লাড ফোরকাস্টিং আমরা করতে পারি, যেটাকে বলি আমরা ডিটারমিনিস্টিক। আর প্রবাবিলিস্টিক যেটা সেটাকে আমরা প্রায় 4 সপ্তাহ আগে কিন্তু আমরা সেটা কিন্তু বলে দিতে পারি। এবং এবার যে বাংলাদেশে বন্যা হয়েছে সেই বন্যার বিষয়ে কিন্তু আমাদের পরিপূর্ণ প্রায় 1 মাস আগে সেই সতর্কতাটাও আমাদের আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং সেন্টার যেটি আছে সেই ফ্লাড ফোরকাস্টিং সেন্টার থেকে বলা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি ইনফরমেশনটা দিতে চাই যে আমাদের বাংলাদেশের ভেতরে প্রায় 400 নদীর টোটাল ডেটাবেস নিয়ে আমাদের ফ্লাড ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ফ্লাড ফোরকাস্টিং সেন্টার, তাদের কাছে টোটাল ইনফরমেশন 4টা নদীর এবং এই 4টা নদীর যতগুলো পানি মাপার যে যতগুলো এখানে স্টেশন আছে সকল স্টেশনকে নিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা আছে। আমি যতদূর জানি আমাদের এই রিজনের মধ্যে আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং সেন্টারের এই সিস্টেমটি হলো সবচেয়ে উন্নত এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটি সিস্টেম। তো হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টারকে মনিটর করার জন্য প্রকৃত অর্থে সেটি যদি আমি ফ্লাডের কথা বলি, সেই সক্ষমতা কিন্তু আগেভাগে বলার মতো, যেটাকে আর্লি ওয়ার্নিং বলি অথবা প্রেডিকশনের কথা বলি, সেটি কিন্তু আমাদের রয়েছে। কিন্তু সমস্যাটা যে জায়গায় সেটা হলো আমি প্রথমে যেটি বলেছি যে আমরা লোয়ার ইকুয়েরিয়ান কান্ট্রি, উপরের সমস্ত পানি বাংলাদেশের উপর দিয়ে যখন যায় এবং বিশেষ করে ব্রহ্মপুত্র, মেঘনা এবং আমাদের যে গ্যাঞ্জেস রিভার, এই 3টি নদীর পানির যখন বাড়তে থাকে এবং সিনক্রোনাইজেশন যখন একই সময়ে বাড়তে থাকে, তখন আমাদের দেশে বড় বড় বন্যা হয়। এবং এবার যেটি হয়েছে, এবার কিন্তু 3টি নদীর পানির একসাথে সিনক্রোনাইজেশন না হওয়ার কারণে আমাদের এখানে কিন্তু বড় বড় বন্যা, এবার বন্যাটা কিন্তু আমাদের এখানে লং টার্ম যে লং ডিউরেশনের যে ফ্লাড, এটা কিন্তু সেই জন্য আমাদের এখানে এবার সেটা হয়নি, কিন্তু বড় বন্যা হয়েছে। কিন্তু এর যে ডিউরেশন অব দ্য ফ্লাড সেটি কিন্তু আমাদের এখানে দীর্ঘমেয়াদী হয়নি। এই নার্সেল আমি যদি বলতে যাই যে হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টারকে অ্যাড্রেস করার জন্য ওয়েদারকে মনিটর করা অথবা আর্লি ওয়ার্নিং যেটি সেটি আমাদের এখানে যেটি হলো টেকনিক্যাল কনটেক্সটে সেটি কিন্তু খুবই ভালো। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা যেটাকে আমরা কমিউনিটি বেসড আর্লি ওয়ার্নিং এর কথা বলি, যেটা সাইক্লোনের কথা যদি আমরা বলি, ফ্লাডের কথা যদি বলি, ইভেন আর্থকুয়েক এর কথাও যদি আমরা বলি, আর্থকুয়েক এর যদিও আর্লি ওয়ার্নিং দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের এখানে ভলেন্টিয়াররা আছে, যে ভলেন্টিয়ারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেমন হোল কোস্টাল এরিয়াতে আমাদের 50,000 সিপিবি সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এর আওতায় প্রায় 56,000 ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বন্যা যখনই কোনো সাইক্লোন শুরু হয়, এটাও একটি হাইড্রোমেটোলজিক্যাল ডিজাস্টার, যখনই কোনো সাইক্লোন শুরু হয়, সাইক্লোন শুরু হওয়ার যখনই আমরা বলি যে সিগন্যাল নাম্বার 3, তখনই কিন্তু বা সিগন্যাল নাম্বার 4, তখনই কিন্তু আমাদের কোস্টাল এরিয়ার ভলেন্টিয়াররা সতর্ক হয়ে যায়। এবং এই সতর্কতার অংশ হিসেবে তারা তখন মাইকিং শুরু করে যে সাইক্লোন আসছে, স্থানীয় জনগোষ্ঠী যেন সাইক্লোন শেল্টারে নিয়ে আঘাত, স্থানীয় জনগোষ্ঠী সাইক্লোন শেল্টারে যায়। এবং প্রত্যেক সাইক্লোন শেল্টার বেস আমাদের কিন্তু এই জায়গাতে আমাদের এলাকায় এই যাতে করে কমান্ড এরিয়া যেটা আছে, যে কোন মানুষ কোন সাইক্লোন শেল্টার যাবে, সেই ধরনেরও কিন্তু বাংলাদেশে উন্নত ব্যবস্থাপনা, যেটা কমিউনিটি যেটা অর্থাৎ লোকাল কমিউনিটি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে থাকে। প্লাস সাইক্লোন শেল্টারের কথা যদি বলি, এই মুহূর্তে আমাদের দেশে কোস্টাল এরিয়াতে প্রায় 3700 সাইক্লোন শেল্টার আছে, আবার ফ্লাড সেন্টার যেগুলো সেগুলোও আছে। সাইক্লোন শেল্টার এরিয়াতে অর্থাৎ কোস্টাল এরিয়াতে মানুষ সাইক্লোন শেল্টারে যেতে কিন্তু এখন অভ্যস্ত, কিন্তু যেগুলো ফ্লাড শেল্টার সেগুলোতে মানুষ যেতে অভ্যস্ত নয়। সেই জন্য সরকার এবার যে ব্যবস্থাপনার দিকে নজর দিচ্ছেন সেটা হলো যে ফ্লাড প্রোন এরিয়া যেগুলো আছে, আপনি জানেন যে আমাদের এদেশের যে ফ্লাড প্রোন এরিয়া গুলো অর্থাৎ যে আমাদের ফ্লাড প্লেন বলি, সেগুলো পানির উচ্চতা কখন কত হয় সেটা আমাদের মোটামুটি জানা আছে। সে উচ্চতার উপর ভিত্তি করে ঘরের যে ভিটা বলি বা প্লিন্থ হাইট বলি, ভিটা বা প্লিন্থ হাইট কে আমরা এখন মোটামুটি সেই জনগণকে এই ইনফরমেশন আগাম দেওয়া হচ্ছে যে বাড়িঘর করার জন্য বাড়িঘরের যে ভিটা কতটুকু উঁচু করা উচিত। আবার সরকার থেকেও গরিব মানুষকে সাপোর্ট দেওয়ার একটি প্রকল্প আমাদের ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফ নিয়েছে, গরিব মানুষকে ঘর বাড়ি তৈরি করবে, তাদের প্লিন্থ হাইট ঘরের সেটি ফ্লাড হাইটের উপরে হবে। এইভাবে যদি আমরা মোটামুটি ব্যবস্থা নিই তাহলে আমাদের বন্যা দুর্যোগ, বন্যাতে আমরা আমাদের দেশে এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে অনেক আগ থেকে আমরা বন্যা দেখে আসছি এবং বন্যা হতেই হবে, যেহেতু বন্যার সাথে আমাদের এদেশের জমির উর্বরতা রয়েছে, বন্যার সাথে মানুষ বসবাস করে আসছে, আমরাও বসবাস করে আসছি। বন্যাকে আমরা বন্ধ করে দিলে আমাদের কিন্তু জমির যে উর্বরতা সেটাও অনেকাংশে কমে যাবে। এই জন্য বন্যার সাথে বসবাস করে বাকি যে জিনিসটি সেটি হলো আমাদের স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল যে মেজার গুলো সেগুলো যদি নেওয়া সম্ভব হয় তাহলে এই দুর্যোগের আমরা যে রিস্ক
ওয়াশিংটন থেকে। আর আমাদের আজকের বিষয় হচ্ছে হ্যালো ওয়াশিংটনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা। ডক্টর আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন, ডক্টর মাকসুদ কামাল, ডক্টর শঙ্কর কুমার নাথ এবং ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী। ডক্টর শঙ্কর কুমার নাথ, আপনাকে জিজ্ঞেস করছি, আমাদের একজন প্রশ্নকর্তা যে বললেন যে আগে থেকে কেন তারা জানতে পারেন না, ভারতে এই ব্যবস্থাটা কতটা অগ্রগতি হয়েছে ব্যবস্থার ক্ষেত্রে?
আমাদের ভারতে আমাদের ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের লং টার্ম ওয়েদার ফোরকাস্টিং এর তিনটে মডেল আছে, সেই মডেল গুলো চালানো আমাদের ডেটা অ্যাকুইজিশন এবং ডেটাবেস এত যথেষ্ট রিচ, এবং সেই ডেটাবেস নিয়ে যখন এই মডেল গুলো চালানো হয়, ক্লাইমেট ফোরকাস্টিং প্রায় 6 থেকে 9 মাসের সীমায় আমরা মোটামুটি একটা লং রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং এর আভাস পেতে পারি। এখানে এই দিক থেকে আমার মনে হয় ভারতবর্ষের কারিগরি এবং আমাদের তিনটি সুপার কম্পিউটার সেন্টার রয়েছে এখানে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে আছে, এছাড়াও আরো কতগুলো রিজিওনাল সেন্টার রয়েছে যেখানে এই মডেল রান করা হয়, এবং এই মডেল গুলো প্রতিনিয়তই রান করা হচ্ছে, এবং সেভাবে যত ডেটা আসে সেটা ইমিডিয়েটলি প্রসেস করে তার থেকে যে মডেল জেনারেট হয় সেটা ইমিডিয়েটলি ওয়েবসাইটে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোরকাস্ট করে দেওয়া হয়। দুটোই করা হয়, ওয়েদার ফোরকাস্টিং হয়, লং রেঞ্জ ক্লাইমেট ফোরকাস্টিং এবং ক্লাইমেট প্রেডিকশন তো করে দেওয়া হয়, এবং তাতে লোকাল স্পেসিফিক রিজিওনাল এবং লং রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং সম্ভব, এবং এটা প্রতিনিয়ত করা হচ্ছে, এটা এখন রুটিন হয়ে গেছে, নাথিং ভেরি সিরিয়াস, আমরা যথেষ্ট উন্নত, এতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এই রিজিওনাল বেসিসে যদি এই মডেলগুলো, এগুলো সব গ্লোবাল মডেল, এতে এখানে এটা ভারতবর্ষ স্পেসিফিক নয়, এটা গ্লোবাল মডেল, এটা ডেটার উপর ডিপেন্ড করে, যেখানকার যা ডেটা, সেখানকার ল্যাটিটিউড লংটিটিউড এবং তার পজিশনস এবং এখানকার ডিজিটাল এলিভেশন মডেল যদি দিয়ে দেওয়া যায় এবং অন্যান্য ডেটাবেসটা যদি স্ট্রং থাকে, তবে তখন সেই মডেলটা রান করলে সেটা যে কোনো দেশের জন্যই এটা ভালো প্রেডিকশন এবং ভালো রেজাল্ট দিতে পারবে, এবং সেটা তারপরে ইন্টারপ্রিটেশন করে তারপরে ইমিডিয়েটলি সতর্কতা বাণী প্রচার করা সম্ভব। এটা অনেকটা আর্লি ওয়ার্নিং এর কাজও করে এবং এটা আমাদের যথেষ্ট ফুল প্রুফ, এবং আমরা দেখেছি ফর লাস্ট 5-6 ইয়ার্স প্রেডিকশন ইজ অলমোস্ট ফুল প্রুফ এবং এতে কোনো অসুবিধা কিছু নেই। আমার মনে হয় এটা বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে চুক্তি করে যদি এই মডেল গুলো অ্যাডপ্ট করে তাতে আমার মনে হয় বাংলাদেশও উপকৃত হতে পারে।
আমি ডক্টর শঙ্করের সাথে একমত, তবে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের আয়তন ছোট সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্লোবাল মডেল গুলোর পুরোপুরি ভাবে বাংলাদেশকে অ্যাড্রেস নাও করতে পারে। সেক্ষেত্রে যেটা করতে পারে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিং, ওই মডেলের আউটপুট কে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা কোরিলেটেড, কতটা সম্পর্কযুক্ত তা বের করে এক ধরনের একটা সম্পর্ক তৈরি করতে পারে। এটা
সম্ভব, সেটা ঠিক, এটা খুব সম্ভব, হ্যাঁ সেটা করা যায়।
আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা ফেসবুকে নাজিম মাহমুদ লিখেছেন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, পার্শ্ববর্তী দেশের দেওয়া নদীর বিভিন্ন বাঁধ খুলে দেওয়া থেকে নেমে আসা পানি বাংলাদেশে বন্যা নামক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে। নদীর নাব্যতা বাড়ানো ছাড়াও অন্যান্য কি কি পদক্ষেপ গ্রহণ করলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে আপনারা মনে করেন? ডক্টর মাকসুদ কামাল,
ধন্যবাদ। এখানে যেটি আমি প্রথমে বলেছিলাম যে উজানের যে বৃষ্টিপাত হচ্ছে, উজানে সেই বৃষ্টিপাতে যদি তথ্য বিনিময় হয়, তথ্য বিনিময় হলে পরে ডাউন স্ট্রিমে বন্যাটা কখন আসবে, কোন কোন এরিয়া তলিয়ে যাবে, সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়া যায়। এখন আমাদের এখানে এরকম ধারণা দেওয়া হচ্ছে। একটি সমস্যা আছে আমাদের, সেটি হলো যে ডিজিটাল এলিভেশন মডেল, যেটির কথা বলা হয়েছে, আমাদের দেশের পরিপূর্ণ ডিজিটাল এলিভেশন মডেল, যেটি হলো আমাদের এই ধরনের যখন আমরা এই ধরনের প্রেডিকশন যখন আমরা করবো, কি পরিমাণ এরিয়া তলিয়ে যাবে, ইনেন্ডেশন ডেপথ কতটুকু হবে, এই ইনফরমেশন গুলো গ্যাদার করার জন্য যে রেঞ্জে অর্থাৎ কন্ট্যুর ইন্টারভেলে ডিজিটাল এলিভেশন মডেলটা আমাদের দরকার, আমাদের দেশে সেইটির অভাব আছে। আমাদের অনেক আগে 90 সালের যখন আকলন হয় তখন একবার এরকম ডিজিটাল এলিভেশন মডেল ক্লিয়ার করা হয়েছে, আর 60-এর দশকে একবার হয়েছে। এগুলো এখন অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তার সাথে সাথে আমাদের ডিজিটাল এলিভেশন মডেলটা আমরা আপডেট করতে পারিনি। সেই জন্য আমাদের এখানে বন্যার যখন আমরা আর্লি ওয়ার্নিং আমরা যখন দেই, আমরা যখন বলি কোন এরিয়া তলিয়ে যেতে পারে, কি পরিমাণ তলিয়ে যেতে পারে, মানুষের এই যে সতর্কতার জন্য যা কিছু করা দরকার সেটি পরিপূর্ণভাবে করা হয়ে উঠে না, তো এই বিষয়টিকে আমাদের দেখার সুযোগ রয়ে গেছে যে আমাদের ডিজিটাল এলিভেশন মডেলটাকে নতুন ভাবে জেনারেশন করা এবং এটিকে আপডেট করা এবং এই কন্ট্যুর ইন্টারভেল উইথ হাই কন্ট্যুর ইন্টারভেল এটিকে করা। আর লো ল্যান্ড এরিয়া হওয়ার কারণে আপনি জানেন মোর দেন 80% এরিয়া অফ বাংলাদেশ যেটিকে আমরা ফ্লাট প্লেন এরিয়া বলে থাকি, তো এখানে স্ট্রাকচারাল মেজার নেওয়া হয়েছে প্রায় 13,000 এম্ব্যাংকমেন্ট আমাদের এখানে আছে বাংলাদেশে, 13,000 কিলোমিটার এম্ব্যাংকমেন্ট আমাদের এখানে আছে শুধু ফ্লাট প্রোটেকশনের জন্য। কিন্তু এই 13,000 কিলোমিটার এম্ব্যাংকমেন্টের যে ধরনের ম্যানেজমেন্ট দরকার সেটি নেই। উদাহরণ হিসেবে যদি আমি বলি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে এক সময় 24,000 এমপ্লয়ি ছিল, এখন সেটা কমে এসছে 7,000 এমপ্লয়িতে। তখন এম্বায়রনমেন্ট গুলো তত্ত্বাবধানের জন্য যাতে করে এগুলো ভালোভাবে থাকে সেই জন্য সেখানে কর্মচারী ছিল, সেই কর্মচারীগুলোর পদগুলো এখন নেই। এই জন্য আমাদের এখানে স্ট্রাকচারাল মেজার যেগুলো নেওয়া হয়েছে এই ধরনের দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য, এই স্ট্রাকচারাল মেজার গুলোতে তদারকি না থাকার কারণে এবার আমরা দেখেছি নর্থ বেঙ্গলে বিশেষ করে দিনাজপুরে, পঞ্চগড়ে এ সমস্ত এরিয়া বন্যা হওয়ার কথা নয় কিন্তু বাঁধ ভেঙে গেছে, এবং বাঁধ ভেঙে তখন বন্যার পানি প্রবেশ করে এখানে এই বন্যার সাথে মানুষ আবার ইউটিউব এরিয়া মানুষ সেখানে বন্যার সাথে অভ্যস্তও না, তো মানুষ সেখানে বন্যার পানিতে তলিয়ে গেছে, সে সমস্ত এরিয়া মানুষের ব্যাপক দুর্যোগ হয়েছে।
এই কারণেই বোধহয় আমাদের একজন প্রশ্নকর্তা যিনি নর্থ বেঙ্গলের তিনি ওই কথাটাই বলছিলেন যে উত্তরবঙ্গে কেন এটা হলো কেন আমরা আগে জানলাম না, সেটারই বোধহয় একটা ব্যাখ্যা
দিলেন। সেটা একটা বড় কারণ ছিল, এটা তো একটা বললাম যে এম্বেংমেন্ট ভেঙে গেছে, এই জন্য পানি ঢুকে পড়েছে। আরেকটা বিষয় ছিল অল্প সময়ে অধিক বৃষ্টিপাত সেখানে হয়েছে, যেটাকে আমরা বলি যে ক্লাউড ব্লাস্ট। এখানে আমাদের বাংলাদেশের ভিতরেও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, আবার সীমানা বরাবরও প্রচুর বৃষ্টি হয়েছে, এবং উজানের পানি এবং বাংলাদেশের ভেতরের পানি দুটো মিলে আবার একই সময়ে এম্বেংমেন্ট গুলো ভেঙে যাওয়ার কারণে গিয়ে সেখানে আমাদের জনগণ বড় ধরনের বন্যার মুখোমুখি হয়। এবং দীর্ঘদিন পরে নর্থ বেঙ্গলে বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলে
ধন্যবাদ ডক্টর মাকসুদ কামাল। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন, হ্যালো, গাজীপুর থেকে, হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। ওয়ালাইকুম আসসালাম,
আমি মোহাম্মদ বদরুল ইসলাম, আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি।
আচ্ছা,
আমার আমার জেলা উত্তরের জেলা দিনাজপুরে। আমার প্রশ্ন ছিল এবারে যে বন্যার যে ভয়াবহতা আমাদের উত্তরবঙ্গে, সেটা অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। আমরা ধরে নিচ্ছি যে জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসেবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের দেশে। তো এই অবস্থায় এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে সরকার আসলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, আমি আসলে এই বিষয়টি জানতে চাচ্ছিলাম।
আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি প্রথমে যাবো ডক্টর মোহাম্মদ রাশিদ চৌধুরী, আপনি কি এ ব্যাপারে কিছু বলতে চান যে বাংলাদেশ সরকার উত্তরবঙ্গের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা?
আমার মনে হয় এটা বাংলাদেশের যারা আছেন তারাই আমার থেকে ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় এই বিষয়টা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তবু আমি বলছি যে এই বাংলাদেশের এখন জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কিছুই হবে, বন্যার এই পরিমাণ বেড়ে যেতে পারে, বা যেটা আমরা বলি ক্লাইমেট এক্সট্রিমস, হঠাৎ রেইনফল এর পরিমাণ বেড়ে যাওয়া, যেটা মাকসুদ সাহেব এখন বললেন। তো একইভাবে এই আমরা যদি গত তিন বছরের ডেটা উপাত্ত গুলো নিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এই ইতিমধ্যে আমাদের 2016 সালকে এ যাবৎ সবচাইতে উষ্ণ বৎসর হিসাবে চিহ্নিত করা হয়েছে, WMO করেছে এটাকে, এবং এই বছরের তাপমাত্রা ছিল 2016 সালে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড এর চাইতে। এবং WMO এর প্রতিবেদনে এটাও লেখা আছে যে 2017 সালকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে একটি দুর্যোগপূর্ণ বছর হিসাবে, এবং তার নমুনাও আমরা দেখছি বাংলাদেশে বলেন, সাউথ এশিয়াতে বলেন, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার প্রভাব দেখা যাচ্ছে। তাতে যেটা হলো যে এখন এইভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়টা তো অবশ্যই এর সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেটেড, তারপরও লোকাল রিজিয়নাল কিছু ব্যাপার আছে যেগুলো এই বিষয়টাকে আরো এগ্রিভেট করে থাকে, আরো আরো ক্রিটিক্যাল, আরো ভয়ঙ্কর করে তোলে। তা আমি ঠিক জানি না বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে। আমার জানা মতে ডিজাস্টার ম্যানেজমেন্টের বাংলাদেশের কার্যক্রম এখন পুরো পৃথিবীতে প্রশংসিত হয়ে আসছে, সুতরাং আমার ধারণা তারা ঠিক ঠিক ব্যবস্থায় নিয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাস গুলো এখনো সেভাবে প্রস্তুত করা হচ্ছে না, এবং সে বিষয়ে না করার কারণগুলো মাকসুদ সাহেব অলরেডি ব্যাখ্যা করেছেন। তার সাথে আমি যোগ করব এখানে ইন্ডিভিজুয়াল লেভেলে মানে ইঞ্জিনিয়ারদের বা সায়েন্টিস্টদের কিছুটা আগ্রহ তৈরি করার বিষয়ে উদ্যোগী হওয়া প্রয়োজন।
আমাদের হাতে সময় কমে আসছে। ডক্টর কামাল, আপনি কিছু এর সঙ্গে যোগ দিতে চান খুব সংক্ষিপ্তভাবে?
আমি যে জিনিস যুক্ত করতে চাই সেটি হলো কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে আমরা সাইক্লোন প্রোন এরিয়াতে আমরা দেখেছি যে আমাদের জনগণ সচেতন, তারা জানে সাইক্লোনের সময় কি করা উচিত এবং সেখানে ভলেন্টিয়াররা। উত্তরবঙ্গের বিষয়টি হলো যেহেতু এখানে সচরাচর এই ধরনের বড় বন্যা হয় না, সেই জন্য সেখানে লোকাল ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি, অর্থাৎ ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, এই কমিটি সহ স্থানীয় জনগোষ্ঠী বস্তুত অর্থে বন্যা দুর্যোগের রেসপন্সটা কেমন হওয়া উচিত সেটি তাদের কাছে তেমন ছিল না। এ হলো এক নম্বর। আরেকটি ব্যাপার ছিল এই ধরনের রেসপন্স করার জন্য যে ধরনের ভেহিকল থাকা দরকার, যে ধরনের নৌকা থেকে শুরু করে স্থানীয় জনগোষ্ঠীর আফটার দ্য ইভেন্ট, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে যে রেসপন্স, সেই রেসপন্সের ক্ষেত্রে যে প্রস্তুতি, সে প্রস্তুতি অর্থাৎ আমরা যদি ভেহিকলের কথা বলি যে নৌকা থাকবে সেখানে, ছোটখাটো সেখানে অন্য অন্য যানবাহন থাকবে পানি দিয়ে চলাফেরা করার জন্য, এবং স্থানীয় জনগোষ্ঠীকে বুঝতে হবে যে তাদের রেসপন্সটা কেমন হবে, সাপের কামড়ে তারপরে এবার মানুষ মারা গেছে, তখন কি করা উচিত, এই নলেজটা লোকাল জনগোষ্ঠী না থাকার কারণে ক্ষয়ক্ষতি অনেকটা বেশি হয়েছে। আর আপনি জানেন যে বাংলাদেশ জনবহুল দেশ এবং এখানে বাংলাদেশের মানুষের ঘনত্ব বেশি থাকার কারণে ইনফ্রাস্ট্রাকচার, সেটা ঘর বাড়ি বলেন এবং অন্যান্য ধরনের ইনফ্রাস্ট্রাকচারও এখানে গড়ে উঠেছে বেশি, সেই জন্যে এখন প্রাণহারির থেকেও যে ইকোনমিক যে লস, আমরা নিজের আপনি আমি ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক, আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি এবছর 2004 সালের যে বড় বন্যা হয় সেই বন্যা যে ইকোনমিক লস ছিল তখন সেই বন্যায় বাংলাদেশের মোর দেন 60% এরিয়া ইনান্ডেটেড হয়।
ডক্টর কামাল, আমাদের হাতে একদম সময় খুব কম, আমি শুধু আরেকজন একটা প্রশ্ন করছেন, এটা একটু নিয়ে নি তারপর আপনার কাছে ফিরে আসছি।
এখানকার যে পড়ালেখায় প্রাথমিক থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে যদি যে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে মোকাবেলা করবে, এর যদি বিষয় পড়ানো হতো তো ছেলেমেয়েরা, তাদের মা বাবা সবাই একটু মানে সচেতন হতো আর কি। আমার প্রশ্ন থাকবে যে এই বিষয়টা যুক্ত করা যায় কিনা, যে প্রস্তুতির বিষয়টা।
খুবই ভালো বলেছেন সঞ্জয় কুমার কুলু বাগেরহাট থেকে, যে আমরা এই বিষয়ে তো আলোচনা করছি কিন্তু আপনারা তিনজনই যেটা কথাগুলো বলছিলেন যে সচেতনতা বৃদ্ধি করা, এবং এই ভদ্রলোক যিনি প্রশ্নটা করলেন যে একেবারে স্কুল মাধ্যম থেকে, প্রাথমিক স্তর থেকে একেবারে যাতে সবাই এটা সবাইকে শিক্ষা দেয়া যায়, খুবই ভালো প্রস্তাব এবং আশা করব যে সেটা করা হবে। আমাদের হাতে একেবারে আর সময় নেই। আমি ডক্টর মাসুদ কামাল, ডক্টর শঙ্কর কুমার নাথ এবং ডক্টর মোহাম্মদ রাশেদ চৌধুরী আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।